Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير
الله تعالى এটি অনেক বড় কৃপা স্বীয় বান্দাদের উপর মানুষের উপর যে মানুষকে তিনি সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং এমন এমন মেধা বিবেক বুদ্ধি দিয়েছেন যার ব্যবহার করে সে খোদার সৃষ্ট বাকি সৃষ্টিকে শুধু নিজের অধীনস্থ এবং করতলগতই করতে পারে না, বরং তাকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে সে জানে। প্রতিটি নতুন দিন মানুষের ব্রেইনের এই যে বুদ্ধি, এই যে মেধা, এর ব্যবহারের ফলে নতুন নতুন আবিষ্কার আদি সামনে আসছে। আজকে যেই উন্নতি আমরা দেখতে পাই তা 10 বছর পূর্বে ছিল না। আজ থেকে 10 বছর পূর্বে উন্নতির যে পর্যায় জগৎ ছিল, 20 বছর পূর্বে সেই পর্যায়ে ছিল না। পেছনে যান তাহলে আজকের নতুন আবিষ্কারাদির গুরুত্ব এবং মানবীয় বুদ্ধি, বিবেক এবং মেধাশক্তির কিছুটা ধারণা আপনি পাবেন যদি এই আবিষ্কারাদি নিয়ে চিন্তা করেন। কিন্তু এই যে জাগতিক উন্নতি, এটাই কি একমাত্র তার জীবনের উদ্দেশ্য? সকল যুগের বস্তুবাদী মানুষ এটি ভাবে যে বা ভেবেছে যে আমার এই উন্নতি, আমার এই শক্তি, আমার এই প্রভাব, আমার এই প্রতিপত্তি জাগতিক এই ক্রীড়াকৌতুকে আমার মগ্ন হওয়া, নিমজ্জিত হওয়া, ধন সম্পদের দিক থেকে যে আমার তুলনায় দুর্বল তার উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ, নিজের ধন সম্পদের মাধ্যমে নিছক কামনা বাসনা চরিতার্থ করা এবং অন্যদেরকে নিজের তুলনায় হেয় এবং তুচ্ছ প্রমাণ করাই এটি আমার জীবনের উদ্দেশ্য। বা এক সাধারণ মানুষও যার কাছে ধন সম্পদ নেই বা ততটা নেই, সেও এটিই মনে করে যে বরং আধুনিক যুগে বা আধুনা যুগের যুবক সমাজ যাদের ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, জাগতিকতার মোহে যারা অন্ধ, তারা মনে করে জাগতিক আবিষ্কারাদি, টেলিভিশন, ইন্টারনেট এইসবই আমাদের উন্নতির কারণ এবং এই সমস্ত বস্তুর দ্বারা সে খুব বেশি প্রভাবিত হয়। হুজুর বলছেন যে এটি অত্যন্ত ভ্রান্ত এক ধারণা, আর এই ধারণা অনেক বড় বড় আত্মসাৎকারী জন্ম দিয়েছে, এই ধারণা অনেক বড় বড় অত্যাচারী সৃষ্টি করেছে, এই ধারণা বিলাসিতায় মত্ত মানুষ সৃষ্টি করেছে, এই ধারণা সকল যুগে ফেরাউনের জন্ম দিয়েছে যে আমাদের কাছে শক্তি আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে। কিন্তু আল্লাহ তাআলা যিনি বিশ্বজগতের প্রতিপালক প্রভু, তিনি বিশ্বজগতের আদি স্রষ্টা, তিনি জোরালোভাবে এটিকে রদ করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন যে সমস্ত বিষয়কে তোমরা জীবনের বা সৃষ্টির উদ্দেশ্য মনে করো, এটি আসলে জীবনের বা সৃষ্টির উদ্দেশ্য নয়। তোমাদেরকে এই জাগতিক বস্তুর ভোগ শুধু ভোগ করার জন্য সৃষ্টি করা হয়নি, বা ভোগ করেই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি, না এমন নয়। বরং আল্লাহ তাআলা বলছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে শুধু আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মানব সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য হল নিজ স্রষ্টাকে চেনা এবং তার আনুগত্য করা, যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। কিন্তু বড়ই পরিতাপ যে অধিকাংশ মানুষ যারা পৃথিবীতে আসে সাবালক হওয়ার পর স্বীয় দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরিবর্তে জীবনের উদ্দেশ্যকে তো বুঝেই না, পক্ষান্তরে আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে বস্তুবাদী বা বস্তু জগতের প্রতি আকৃষ্ট হয়। এই জগতের মোহে এমন ভাবে আচ্ছন্ন থাকে যে খোদার অংশ তার জীবনে খুব কমই থাকে। অনেক আর অনেকের হৃদয়ে তো খোদা থাকেনি না, তারা বস্তু জগতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। তারা জানেই না যে খোদা নামে কেউ আছেন বা আল্লাহ তাআলা নামে কেউ আছেন। এ বিষয়ের দিকে পথ প্রদর্শনের জন্য অর্থাৎ সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন এবং ইবাদত করার, ইবাদতের প্রতি মানুষের ভিতর সচেতনতা সৃষ্টির জন্য খোদা তাআলা পৃথিবীতে নবী প্রেরণ করে আসছেন। যারা সজাদিকে ইবাদতের রীতি এবং সৃষ্টির উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের পথে মানুষকে পথ দেখিয়ে আসছেন, এরপর মানুষ যখন সকল প্রকারের বাণী বা পয়গাম বোঝার যোগ্যতা অর্জন করেছে, তার মানসিক যোগ্যতা এমন পর্যায়ে উপনীত হয়েছে যখন সে ইবাদতের উন্নত মানকে বোঝা বুঝতে শিখেছে এবং জাগতিক উন্নতি এবং অগ্রগতির নতুন মাইল ফলক সে অতিক্রম করা শিখেছে। পারস্পরিক মেলামেশা এবং সামাজিক লেনদেনের ক্ষেত্রে যখন ব্যাপকতা সৃষ্টি হয়, তখন কামেল মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামকে আল্লাহ তাআলা সর্বশেষ শরীয়ত সহ পৃথিবীতে প্রেরণ করেন, যিনি খোদার পক্ষ থেকে খোদা কর্তৃক আদিষ্ট হয়ে এই ঘোষণা করেন যে আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের দিনে তোমাদের কল্যাণার্থে তোমাদের ধর্মকে আমি সম্পূর্ণ করেছি, স্বীয় নিয়ামত এবং কল্যাণ রাজিকে আমি তোমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছি এবং ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করেছি বা মনোনীত করেছি। আর এই কোরআন যার মাধ্যমে খোদা ধর্মকে পরিপূর্ণ করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন, এতে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের উপায় এবং পদ্ধতি শিখিয়েছেন। ইবাদতের সুমহান মান উপনীত হওয়ার রীতি শিখিয়েছেন, সামাজিক সম্পর্কের গণ্ডিতে নিজ দায়িত্ব কিভাবে পালন করতে হয় তাও শিখিয়েছেন, শত্রুর সাথে যখন বোঝাপড়া করতে হয় কিভাবে করতে হয় তাও শিখিয়েছেন, সমাজের অধিকার প্রদানের রীতিনীতি শিখিয়েছেন, নারী জাতির অধিকার প্রদানের শিক্ষা দিয়েছেন, ভবিষ্যৎ আবিষ্কারাদি এবং তা থেকে কিভাবে তা কিভাবে ভোগ করতে হবে, তা থেকে কিভাবে কল্যাণমণ্ডিত হতে হবে তার রীতিও শিখিয়েছেন। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তার সম্পর্কে মানবীয় বুদ্ধিবৃত্তি যতটা পৌঁছতে পারে বা যতটা মানবীয় বুদ্ধিবৃত্তির জন্য তা বোঝা সম্ভব সেই সম্পর্কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। প্রত্যেক সেই শিক্ষা এবং কথা বর্ণনা করেছেন যা সম্পর্কে যা আজ থেকে 1400 বছর পূর্বে মানুষের জন্য বোঝা সম্ভব ছিল না, তার পূর্বে মানুষ তো তার সম্পর্কে ভাবতেই পারে না, ভাবতেই পারত না। যা মানব বিবেক আজ অনুধাবন করছে, বুঝতে পারছে, বরং ভবিষ্যতে ঘটিতব্য বিষয়াদিও বর্ণনা করেছে এই কোরআন বা এই শরীয়ত। যখন এই কথাগুলো কোরআনে নাজেল হয়েছে, বর্ণিত হয়েছে 1400 বছর পূর্বে, এক সাধারণ মোমেনের জন্য তা বোঝা সম্ভব ছিল না। কিন্তু এই সমস্ত বিষয়াদি কামেল মানব এবং হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্তর্দৃষ্টি তা তখনও অনুধাবন করেছে, বুঝতে পেরেছে। তিনি এমন এক সম্পূর্ণ এবং কামেল নূর এবং জ্যোতি ছিলেন যিনি খোদার আলোতে আলোকিত ছিলেন, যিনি সাহাবাদের মাঝে তাদের স্বস্ব সাধ্য সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে সেই আলো সৃষ্টি করেছেন, ইবাদতের রীতি এবং উন্নত মানে অধিষ্ঠিত হওয়া শিখিয়েছেন, উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, তাদের সৃষ্টির বা পৃথিবীতে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের প্রতিও তাদের মনোযোগ তিনি আকৃষ্ট করেছেন, এবং তিনি সাল্লাল্লাহু আসলাম থেকে সেই আলো পেয়ে সেই জ্যোতি লাভ করে সাহাবারা তাদের স্বস্ব যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে সেই নূরের বিস্তার আরম্ভ করেন। এভাবে চেরাগ থেকে চেরাগ বা প্রদীপের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত হতে থাকে। যে সমস্ত বিষয়ের ধারণা সে যুগের সাধারণ মানুষের জন্য করা সম্ভব ছিল না তা সম্পর্কেও অবহিত করেছেন বা বলেছেন যে এই কামেল এবং সম্পূর্ণ ঐশী গ্রন্থের মাধ্যমে কেয়ামত পর্যন্ত প্রদীপ প্রজ্বলিত হতে থাকবে, চেরাগ জ্বলতে থাকবে, আগত যুগের মোমেন এই অনুগ্রহ রাজি অনুধাবন করবে। একে বস্তুবাদী মানুষ জাগতিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখে, কিন্তু প্রকৃত মোমেন সৃষ্টির বা পৃথিবীতে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টায়, সেই লক্ষ্যে পৌঁছার প্রচেষ্টায় সেইগুলোকে এই দৃষ্টিকোণ থেকে দেখবে যে এসব কিছু আল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে আজ সৃষ্টি হয়েছে। মোমেনের দৃষ্টি শুধু এই সকল আবিষ্কারাদি বা এই সকল জাগতিক বস্তু বা এই সকল জাগতিক বস্তু পর্যন্ত তাদের দৃষ্টি সীমিত থাকবে না, বরং সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করে সেই প্রকৃত নূর থেকেও তারা অংশ পাবে যা খোদার সবচেয়ে প্রিয় রসুল এবং সর্বশ্রেষ্ঠ রসুল নিয়ে এসেছেন। যেভাবে অন্ধকার এবং ভ্রষ্টতায় নিপতিত মানবতা আজ থেকে 1400 বছর পূর্বে এই নবীর আলোতে আলোকিত হয়েছেন এবং সকল ক্ষেত্রে উন্নত মানে যারা অধিষ্ঠিত হয়েছেন এ রসুলের কল্যাণে, একইভাবে কেয়ামত পর্যন্ত যারা এ রসুলের সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করবে তারা অন্ধকার থেকে আলোর পথে অগ্রসর হতে থাকবে, পরিচালিত হতে থাকবে, আর ইহ এবং পরকালে তারা আল্লাহ তাআলার জান্নাতের তারা ওয়ারেস এবং উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বিষয়টি হয়ে বর্ণনা করেছেন যে রাসূল আনি ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইনাতিন লিইখরিজাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাই ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা قد احسن الله له رزقا, অর্থাৎ এক রসুল হিসেবে যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়সমূহ আবৃত করে, যেন সে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে অন্ধকার রাশি থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। আর যে আল্লাহর উপর ঈমান আনে এবং সৎকর্ম করে তিনি তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবিষ্ট করবেন যার পাদদেশে নহর প্রবাহিত হয় তথা তারা সর্বদা বসবাস করে। নিশ্চয় আল্লাহ তার জন্য উৎকৃষ্ট রিজিক প্রস্তুত করে রেখেছেন যে সৎকর্ম করে। সুতরাং যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং তার উপর অবতীর্ণ শিক্ষার অনুসরণ করা আবশ্যক। এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া এবং তার আদর্শ অনুকরণের প্রচেষ্টাই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গিয়ে নিয়ে যাবে এবং খোদার সন্তুষ্টি অর্জনের কারণ হবে। এই আলো থেকে যারা অংশ পায় বা অংশ পেতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা ঈমানের পাশাপাশি সৎকর্মের শর্তও রেখেছেন, শর্তের কথা উল্লেখ করেছেন। শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, নেক কর্ম, নেক কাজ এবং সৎকর্মের ব্যাপারে এক মোমেনকে সচেতন হওয়া চাই। অনাচার কদাচারকে পরিহার বা বর্জন করা তার জন্য আবশ্যক। আমি যে আয়াত তেলাওয়াত করেছি প্রথম দিকে, এতেও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলার উপর ঈমান, তার রসুলের উপর ঈমান এবং কোরআনের প্রতি ঈমানই আসলে জ্যোতি বা আলো লাভের কারণ হবে, জান্নাতের ওয়ারেশ করবে। আল্লাহ তাআলা মানুষের প্রতিটি কর্ম সম্পর্কে, প্রতিটি কাজ সম্পর্কে অবগত এবং অবহিত। তিনি জানেন যে মানুষ কোন কাজ খোদাকে সন্তুষ্ট করার জন্য করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং শিক্ষার উপর চলা, শিক্ষা মোতাবেক চলার কতটা সে চেষ্টা করছে, সে যে ঈমানের দাবি করছে তা কি আন্তরিক নাকি শুধু বলি সর্বস্ব। সুতরাং আল্লাহ তাআলা যিনি মানুষের উপর অনুগ্রহ করেছেন, মানুষের প্রতি অনুগ্রহ করেছেন, যিনি এমন এক রসুল প্রেরণ করেছেন যার শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয়ে হলেই মানুষের ইহ এবং পরকাল সুনিশ্চিত হয়, সুতরাং তাদের উপর, সুতরাং যারা মোমেন হওয়ার দাবি করে তাদের এই শিক্ষাকে শিরোধার্য করার কত বড় দায়িত্ব বর্তায়। যে শিক্ষা সম্পূর্ণ এবং কামেল আর পরিপূর্ণ নিখুঁত উৎকর্ষ, এরপর খোদার অনুগ্রহ দেখুন। আখারিনা মেনহুমের সংবাদ দিয়ে তিনি আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের কৃপা এবং কল্যাণ রাজি, অর্থাৎ কোরআনের আলোর যে ধারা সেটি অব্যাহত আছে, চলমান রয়েছে। অন্ধকার যুগের পর মহানবী সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতি থেকে সবচেয়ে যিনি বেশি আলো পেয়েছেন বা লাভ করেছেন। যে ইমাম এবং মসিহ আর মাহদের আসার কথা ছিল তার মাধ্যমে পুনরায় অন্ধকার থেকে আলোর দিকে পথের দিশা মানুষ পাবে। আগত মসিহ এবং মাহদি পুনরায় উম্মত এবং সারা বিশ্বকে বিশ্বাসগত এবং ব্যবহারিক অন্ধকার থেকে মানুষকে বের করবে, অন্ধকার থেকে মানুষকে মুক্ত করবে। যে তার সাথে সংশ্লিষ্ট হবে, যে তাকে গ্রহণ করবে, যে তার সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করবে, সে যে জাগতিক বৃথাকর্মকে এড়িয়ে তার সাথে কৃত অঙ্গীকার রক্ষা করবে, সেই খোদার কৃপা ভাজন হয়ে জান্নাতের শুভ সংবাদ লাভ করবে। তো এই কথার মাধ্যমে যেখানে আহমদে আশ্বস্ত হতে পারে সেখানে তার চিন্তার বিষয়, তার আত্ম নিজের পজিশনকে তার বিশ্লেষণ করা উচিত, নিজের অবস্থানকে খতিয়ে দেখা উচিত। আল্লাহ তাআলা বলেন যে ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, এটি আল্লাহ তাআলা বলেন এটি শর্ত, খোদার উপর খোদার প্রতি ইমানের সাথেই পাশাপাশি সৎকর্ম আবশ্যক। তাই সর্বদা এই এই কথা দৃষ্টিগোচর রাখা চাই যে কোন কর্ম সৎ আর কোন কর্ম অসৎ, কোন কাজ সৎ এবং কোন কাজ অসৎ। অনেক কথা এমন রয়েছে যা বাহ্যত ছোট ছোট তুচ্ছ, বিভিন্ন আনন্দ উৎসব রয়েছে, আমাদেরকে দেখতে হবে যে আনন্দ উৎসবের এবং দুঃখ বেদনা প্রকাশের ক্ষেত্রে আমাদের সীমা রেখা কোথায় শেষ হয়। সুখ দুঃখ মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, সবকিছু উভয়টির ক্ষেত্রে কিছু সীমা আছে, সীমারেখা আছে, বিধিনিষেধ আছে। মুসলমানদের ভিতর দেখুন আজকাল আনন্দ উল্লাসের আনন্দ উল্লাস উপলক্ষে যুগের অন্ধ অনুকরণে বিভিন্ন প্রকারের বেদাত এবং বাজে কাজে তারা লিপ্ত হয়, আর দুঃখ বেদনার সময়ও বিভিন্ন বেদাত এবং সামাজিক কুপ্রথার অন্ধ অনুকরণ করছে মানুষ। কিন্তু এক আহমদিকে ভাবতে হবে এসব নিয়ে, সে যাই করছে বা করে কোনো না কোনোভাবে তার কাজ কল্যাণকর হওয়া উচিত, গঠনমূলক হওয়া উচিত। তার প্রতিটি কাজ খোদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমার ভিতর থেকেই তাকে কাজ করতে হবে। আমি যেই আনন্দ এবং দুঃখের কথা বলেছি, এ সকল আনন্দ উল্লাসের একটি হল বিয়ে, যেটি অনেক বড় আনন্দের কারণ মনে করা হয়, এটি আবশ্যক। কোন কোন সাহাবী যখন বললেন যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য আমরা আমাদের জীবন কুমার্যের মধ্যেই অর্থাৎ বিয়ে না করেই কাটিয়ে দেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করেননি। তিনি বললেন যে প্রকৃত পূর্ণ সেটি যা আমার রীতি অনুসরণে বা আমার শিক্ষা অনুসারে করা হয়, আর আমি তো বিয়েও করেছি, আমি রোজাও রাখি আর ইবাদতও করি। মহানবী সাল্লাল্লাহু ইসলামের ইবাদতের যে মান তা তো কল্পনাতীত, তা ধারণাতীত। তাই যদি কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে বিয়ে করা এক মুসলমানের জন্য আবশ্যক, কিন্তু বিয়ের বিষয়ে অনেক কুপ্রথা অনুপ্রবেশ করেছে আমাদের জীবনে, আর বিশেষ করে পাক ভারতের সমাজে এই কুপ্রথা স্থান করে নিয়েছে যার ইসলামী শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। এই অনুষ্ঠানের জন্য এত টাকা খরচ করা হয় যে যেই সমাজে বড় জলসের সাথে এই আচার অনুষ্ঠান পালন করা, সেখানে মানুষ মনে করে যে এই সমস্ত হই হুল্লোড় বা জলুস হইচই ও বিয়ের অংশ, এটি ছাড়া হয়তো বিয়ে হয় না। মেহেন্দির যে প্রথা এটিকে এত গুরুত্ব দেয়া হয় যে মানুষ দাওয়াত করে, কার্ড ছাপানো হয়, স্টেজ সাজানো হয়, শুধু এটি নয় বরং পালাক্রমে বেশ কয়েকদিন এভাবে আমন্ত্রণ আর নিমন্ত্রণের ধারা অব্যাহত থাকে। বিয়ের পূর্বে এর সূচনা হয়, বরং বিয়ের কয়েক সপ্তাহ পূর্বে এটি আরম্ভ হয়ে যায়। প্রত্যেক দিন নতুন করে স্টেজ বা মঞ্চ সাজানো হয়, আর এটি নিয়ে পরে আলোচনা হয় যে আজকে এতজনের জন্য খাবার পাকানো হয়েছে, আজকে এত মানুষের খাবার প্রস্তুত করা হয়েছে। এগুলো সব কুপ্রথা যা অসচ্ছল মানুষকে প্রভাবিত করেছে এবং তারা ঋণের বোঝায় জর্জরিত হচ্ছে। আর আহমদেরা তো এমনটি পূর্বেও করত, এখনো করে, কিন্তু আজকাল কোনো কোনো আহমদি পরিবারও প্রতিযোগিতামূলক ভাবে এই সমস্ত বাজে এবং বৃথা কার্যকলাপের জন্য খরচ করছে, কিছু পরিবার এতে জড়িয়ে গেছে। কোথায় যুগারী মামের কথা মেনে কুপ্রথাকে বর্জন করবে সমাজের তা না করে সমাজের অন্ধ অনুকরণে তারা এই সমস্ত কুপ্রথার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। কয়েক মাস পূর্বে যখন আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেয়েদের অনুষ্ঠানে প্রয়োজন অতিরিক্ত খরচ হচ্ছে এবং বড় বড় দাওয়াত করা হচ্ছে, এসব থেকে আমাদের বিরত থাকা উচিত, এই কথা আমি বলেছি। সেদিন লন্ডনে এক আহমদের ঘরে মেহেন্দির দাওয়াত ছিল, আমার খোদবা শোনার পর তারা দাওয়াত ক্যান্সেল করেন, মেয়ের কয়েকজন বান্ধবীকে ডেকে খাবার খাইয়েছেন, বাকি যে খাবার পাকানো হয়েছিল তা সেদিন বাইতুল ফতুতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে তারা বাকি খাবার পাঠিয়ে দেয়। তো এই সমস্ত মানুষ হলেন আহমদী যারা মনোযোগ আকর্ষণ করলে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন এবং এরপর তারা ক্ষমা চেয়ে পত্রও লেখেন। কিন্তু আমি পাকিস্তান এবং রাবোয়া থেকে কিছু অভিযোগ পেয়েছি, অভিযোগ আমার কানে এসেছে, অনেকেই অনর্থক এই সমস্ত কুপ্রথায় জড়িয়ে যাচ্ছে। রাবোয়া যেহেতু ছোট শহর সেখানে সবকিছু চোখে পড়ে, তাই আমি এখন পরিষ্কারভাবে প্রকাশ্যে খোলাসা করে বলছি যে এই ধরনের অনর্থক অগঠনমূলক কুপ্রথায় আপনারা জড়াবেন না, এগুলো এড়িয়ে চলুন। মুসলিম ইসলাম একবার বলেন যে আমাদের জাতির ভিতর একটি কুপ্রথা যা অনুপ্রবেশ করেছে তা হল বিয়ের অনুষ্ঠানে শত শত রুপিয়া খরচ করা হয়। সেই যুগের শত শত রুপিয়া অনেক বড় খরচ ছিল আজ থেকে 100 বছর পূর্বে বা তারও পূর্বে, কিন্তু আধুনিক যুগে বা আজকাল শত শত নয় বরং লক্ষ লক্ষ রুপিয়া খরচ হচ্ছে, বরং নিজের সাধ্যের বাহিরে খরচ করে মানুষ। অনেক ক্ষেত্রে সেই যুগের শত শত রুপিয়া থেকে অনেক বেশি খরচ করা হচ্ছে আজকাল। হযরত মাসুম ইসলাম এই কথাও বলেছেন যে আতশবাজি বা বাজি ফুটানো ইত্যাদি ইত্যাদি বিয়ের সময় হারাম বা নিষিদ্ধ কর্ম, আর বিয়ের সময় মানুষ ঘরে আলোকসজ্জাও করে এবং অপ্রয়োজন অতিরিক্ত আলোকসজ্জার ব্যবস্থা নেই। পাকিস্তানে সর্বত্র হয়েছেই হচ্ছে, প্রতি আগত এটি বলছে যে পত্রপত্রিকা একই কথা বলছে যে বিদ্যুতের অভাব, বেশ কয়েক ঘন্টা লোডশেডিং চলছে আর দ্রব্যমূল্য কোমর ভেঙে দিয়েছে মানুষের। অপরদিকে অতিরিক্ত খরচ করে শুধু দেশের ক্ষতি করছে না বরং পাপও হচ্ছে, গুণা হচ্ছে। তাই এই জেনারেলি আমি পাকিস্তানের আহমদীদেরকে বলবো যে আপনারা সাবধানতা অবলম্বন করুন যেন বৃথা খরচ না হয়, অপব্যয় যেন না হয়। রাবোয়াতে এই ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। সদর উমমের দায়িত্ব এই ব্যাপারে নিগরানি করা বা তত্ত্বাবধান করা, বিয়ে শাদী উপলক্ষে অপব্যয় লোক দেখানো, নিজের সম্পদের ঢোল পিটানো এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ তাআলার এটি অপার অনুগ্রহ আমাদের জামাতের উপর যে দুঃখ কষ্টের মুহূর্তে যে সমস্ত কুপ্রথা দেখা যায় জামাতের বাহিরে, আহমদীদের ভিতর তা নেই, আহমদী তা থেকে মুক্ত। 7 দিন 10 দিন বা 40 দিনের যে অনুষ্ঠান মানুষ করে থাকে, অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে এটি পরিবারের সদস্যদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু যদি সমাজের প্রভাবাধীন হয়ে এক ধরনের কুপ্রথায় মানুষ জড়িয়ে যায় তাহলে অপরাপর কুপ্রথা অনুপ্রবেশ করে জীবনে, আর এ ধরনের ঘটনা ঘটতে থাকে। তাই প্রত্যেক আহমদীর নিজের যে অবস্থান আছে সেটি সম্পর্কে তার সচেতন হওয়া চাই। খোদা তার উপর অনুগ্রহ করেছেন, তাকে মসজিদ এবং মাহদীর জামাতভুক্ত করেছেন বা অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য তার হয়েছে। এখন সঠিক ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। বিয়ে শাদী উপলক্ষে যে আবশ্যকীয় শিক্ষা রয়েছে তা হল একটা অনুষ্ঠান করা যেতে পারে, যদি সাধ্য থাকে খাবার খাওয়ানো যায়, দূর থেকে যেই বরাত আসে তাদেরকে খাওয়ানো যেতে পারে। কিন্তু যদি দেশীয় আইনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে তাহলে বিরত থাকা উচিত, সীমিত পর্যায়ে শুধু ঘরের সদস্য বা গুটিকতক বরাতে যারা আসে তারা খেতে পারে। পাকিস্তানে একসময় দেশীয় আইনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল এই বিষয়ে, এখন পরিস্থিতি কি আমি জানি না, কিন্তু এখনও মনে হয় কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। আসল শরীয়তের নির্দেশ হল ওলিমা করা, যে নিকটাত্মীয়দের ডেকে তাদের খাবারে ভোজনে আমন্ত্রণ জানাও। যদি আপনি ইসলামী শিক্ষা খতিয়ে দেখেন এই বিষয়ে তাহলে দেখবেন যে এটি একমাত্র নির্দেশ, আর তাও ব্যাপক পরিসরে এর ব্যবস্থা নেওয়া আবশ্যক নয়। সাধ্য অনুসারে যার যতটা সামর্থ্য আছে ভোজের ব্যবস্থা করা যেতে পারে। তো আমি যেভাবে বলেছি যে খোদা তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি তা পরিষ্কারভাবে বলেছেন, প্রত্যেক কর্ম যান সৎ যা খোদা সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ করে সেটি ইবাদত গণ্য হয়। যদি এটি দৃষ্টিতে রাখা হয় তাহলে এতে আমাদের পুণ্যের এবং জীবনের নিশ্চয়তা, এর মাধ্যমে আমরা পাপ থেকে বাঁচতে পারি, বিদাত পরিহার করতে পারি, বৃথা খরচ এড়ানো সম্ভব এবং আজে বাজে কর্ম থেকে দূরে থাকা সম্ভব, জুলুম এবং অত্যাচার ও অন্যায় থেকে বিরত থাকা সম্ভব। এই অন্যায় এবং অত্যাচার অনেক সময় অবচেতন মনে হয়ে যায়। একটি তো হল বাহ্যিক জুলুম যা স্বৈরাচারীরা করেই থাকে, কিন্তু যারা এই ধরনের কুপ্রথা লিপ্ত হয়ে নিজ প্রাণের উপর জুলুম করে, নিজ প্রাণের উপর অন্যায় করে এবং সমাজে এইসবের প্রচলনের মাধ্যমে সে সকল দরিদ্রদের উপরও তারা জুলুম করছে, যারা দরিদ্র শ্রেণীর মনে করে যে এটি একটি আবশ্যকীয় কাজ যা আমাদের করতেই হবে। যে সমাজে এ ধরনের জুলম বৃথা কার্যকলাপ এবং অগঠনমূলক কাজ যে সমাজে এই সমস্ত কাজে অভ্যস্ত হয়ে যায় সেই সমাজ কিন্তু পরস্পরের অধিকারকে পদদলিত করে থাকে। আর এরা পরস্পরের উপর অন্যায় করে, জুলম করে, কিন্তু আমরা যদি এইসব বেদাত বা কুপ্রথা এড়িয়ে চলি তাহলে অন্যের অধিকার খর্ব হবে না এবং অন্যায়ও হবে না, খোদার সন্তুষ্টি অর্জনকারী হব আমরা। আজকে আহমদের তুলনায় বড় দাবি আর কার আছে, কোন সমাজের আছে যে সমাজে খোদার সন্তুষ্টি এবং অধিকার প্রদানের নারা উচ্চকিত হবে? আহমদী ছাড়া আর কে আজ এই অঙ্গীকার করেছে যে সে কুপ্রথার অনুসরণ, কামনা বাসনার অন্ধ অনুকরণ থেকে বিরত থাকবে? আজ আহমদী ছাড়া কে এই অঙ্গীকার করেছে যে কোরআনের অনুশাসনকে 100% শিরোধার্য করবে? আজ আহমদী ছাড়া কে এই অঙ্গীকার করেছে যে খোদা এবং রসুলের উক্তিকে নিজের প্রতিটি কাজে সে পথের দিশারী হিসাবে নেবে? অতএব আহমদেই খোদা, তার রসুল এবং কোরআনের আলো থেকে আলোকিত বা কল্যাণমণ্ডিত হওয়ার জন্য যুগের ইমামের হাতে এই অঙ্গীকার করেছে, গাবায়াতের শর্তে অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে এই অঙ্গীকার সেখানে অঙ্গীকারের শ্রদ্ধা করা, সম্মান করা আবশ্যক। এই অঙ্গীকার রক্ষা করে আমরা নিজেদেরকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ করছি না, বরং শয়তানের থাবা থেকে নিজেদের মুক্ত করছি। আল্লাহ এবং তার রসুলের কথা মেনে নিজেদের নিরাপত্তার আমরা বিধান করছি, নিজেদের অন্তর্দৃষ্টি এবং নিজেদের বুদ্ধি মেধাকে আমরা প্রখর করছি এবং নিজেদের পবিত্রতা এবং সম্ভ্রমের আমরা হেফাজত করব, এর মাধ্যমে পবিত্রতার মানকে উন্নত করব, ধৈর্য মিতাচারিতা এবং ক্রেতা সাধনার অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য আমরা নিজেদের মাঝে সৃষ্টি করব, নিজেদের ভিতর খোদা ভীতি এবং তাকওয়া সৃষ্টি করব এবং ঈমান আমাদের আমরা দৃঢ় করব। আমানতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিখব এবং খোদা ভীতি, খোদার ভালোবাসা এবং খাঁটি হৃদয়ে খোদার ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। আর এর উদ্দেশ্য, এর একমাত্র উদ্দেশ্য হল নিজেদের সৃষ্টির যে উদ্দেশ্য সেটিকে বাস্তবায়ন। তাই যদি অন্ধকার থেকে বের হতে হয়, আলোকিত হতে, জ্যোতির্মণ্ডিত হতে হয়, যুগের ইমামের হাতে বয়াতের উপর যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব যদি পালন করতে হয়, তাহলে বস্তুবাদিতার অন্ধ অনুকরণ পরিত্যাগ করতে হবে, নিজেদের ভিতর পরিবর্তন আনতে হবে, উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত হওয়ার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। লজ্জাবোধ এর কথা আমি বলেছি, লজ্জাবোধ এর মানকে উন্নত করতে হবে। লজ্জাবোধ কিন্তু ইমানের অংশ, আধুনিক আবিষ্কারাদির কথা আমি খুতবার প্রথমেই বলেছি, টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি, এটি লজ্জাবোধের যে মান বা স্ট্যান্ডার্ড বা লজ্জাবোধের যে সংজ্ঞা তা সেটিকেই বদলে দিয়েছে। স্পষ্ট নির্লজ্জতা সম্পর্কে বলে যে এতে নির্লজ্জতার গিয়েছে। সুতরাং এক আহমদীর লজ্জাবোধের মান এটি নয় যা টেলিভিশন এবং ইন্টারনেটে সে দেখে, এটি কিন্তু লজ্জাবোধ নয়, বরং এটি কামনা বাসনার শৃঙ্খলে আবদ্ধ হওয়া, পর্দাহীনতা এবং পর্দা শূন্যতা। অনেক ভদ্র পরিবারের যে লজ্জাবোধের মানকে পুরো পাল্টে দিয়েছে, যুগের আধুনিকতার নামে এমন কথা বলা হয়, এমন কিছু চালচলন অবলম্বন করা হয় যা কোনো ভদ্র মানুষ সহ্য করতে পারে না। কিছু এমন কাজ আছে যা অন্যের সামনে করা হয়, তখন তা শুধু নাজায়েজই নয়, বরং অবৈধই নয়, বরং পাপ। যদি আহমদি পরিবারের সদস্যরা নিজেদের ঘরকে এমন অপকর্ম থেকে পবিত্র না রাখে, তাহলে সে সেই অঙ্গীকারের প্রতিও শ্রদ্ধাশীল হয়নি এবং এভাবে সে নিজের ইমানকে ধ্বংস করেছে। যে অঙ্গীকার আসলে সে যুগের ইমামের হাতে করেছিল, সেই ইমাম অঙ্গীকার সে রক্ষা করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে আল হাইয়া ও শুবাতু মিন আল ঈমান, লজ্জাবোধ ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ। অতএব প্রত্যেক আহমদী যুবক যুবতীকে বিশেষভাবে স্মরণ রাখা উচিত যে আধুনিক নোংরামিকে টেলিভিশনে বা প্রচার মাধ্যমে দেখে তার শৃঙ্খলে শিকলে আবদ্ধ হবেন, নতুবা ইমানও হারিয়ে বসবেন। এই সমস্ত নোংরামির কারণেই মানুষ শালীনতার সকল সীমা লঙ্ঘন করে, আর এ কারণে অনেককে জামাত থেকে বহিষ্কার করতে হয়, এখরাজের শাস্তি দিতে হয়। সবসময় স্মৃতিপটে এ কথা থাকা উচিত যে আমার প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্লজ্জতা সমস্ত নির্লজ্জ কাজে লিপ্তকে অস্কুৎসিত করে তোলে, আর লজ্জাবোধ প্রত্যেক লজ্জাশীল ব্যক্তিকে সৌন্দর্যমণ্ডিত করে, সুন্দর করে। সুতরাং এই সৌন্দর্যই মানুষের ভিতর নেক কর্মের প্রেরণা সৃষ্টি করে। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোদা সম্পর্কে সেই খোদাকে খোদার জন্য সেভাবে লজ্জাবোধ হৃদয় থাকা চাই যেভাবে থাকা উচিত। সাহাবারা বললেন যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে খোদা আমাদেরকে লজ্জাশীল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এভাবে নয়। আসল কথা হলো যার ভিতর লজ্জাবোধ আছে সে যেন নিজের মস্তিষ্ক এবং তাতে লুকায়িত যে চিন্তা ভাবনা আছে তার হেফাজত করো। পেট এবং পেটের যেই খাদ্যের মাধ্যমে সে পেট ভরে তার হেফাজত করতে হবে। মৃত্যু এবং পরীক্ষাকে স্মরণ রাখতে হবে। যে ব্যক্তির দৃষ্টি পরকালের উপর থাকে সে ইহজাগতিক জীবনের ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে পরিত্যাগ করে, অর্থাৎ যে এই রীতি অবলম্বন করে সেই প্রকৃত পক্ষে আল্লাহর প্রতি লজ্জাশীল লজ্জাবোধ রাখে। তাই হৃদয়ে সৃষ্ট প্রতিটি হৃদয়ে উদ্ভূত প্রতিটি ভাবনা এবং ধারণা খোদার প্রতি লজ্জাবোধের বশবর্তী হওয়া উচিত। কোন কুধারণা যদি হৃদয়ে জাগে তাৎক্ষণিকভাবে তা বের হওয়া উচিত, ইস্তিগফারের মাধ্যমে তা ঝেড়ে ফেলা উচিত। চিন্তা ভাবনা যদি পাক হয়, পবিত্র হয়, পুত হয়, তাহলে কর্ম পাক হবে, নেক হবে, পবিত্র হবে। বৃথা কার্যকলাপ, বৃথা চিন্তাধারা মানুষকে প্রভাবিত করতে পারবে না। একইভাবে নিজের জীবিকার জন্য মানুষকে হালাল এবং বৈধ পন্থা অবলম্বন করা উচিত, পরিশ্রম করা উচিত, হালাল রুজি রোজগার করা উচিত। অন্যের ধন সম্পদ বা পয়সা অন্যায়ভাবে আত্মসাত করা উচিত নয়, হালাল পন্থা অবলম্বন করা উচিত। পাকিস্তানের মতো সমাজে বা এই ধরনের সমাজে ঘুষের অনেক প্রচলন দেখা যায়, এই ধরনের উপার্জন কিন্তু হালাল উপার্জন নয়। তিনি বলেন যে পেট এবং পেটে যে খাবারের মাধ্যমে পেট ভরে তা সেই সম্পর্কে তাকে সাবধান থাকতে হবে। বৈধ আয়ের মাধ্যমে নিজের পেট এবং সন্তান সাথে পেট ভরা উচিত। আর এমন মানুষ সত্যিকার ইমান আনয়নকারী আল্লাহ এবং রসুলের উপর। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের একটি দোয়া আছে খোদা তাআলাকে পাওয়ার। তিনি আলাইহিস সালাম লিখেছেন যে হে আমার সর্বশক্তিমান খোদা, হে আমার প্রিয় পথ প্রদর্শক, তুমি আমাদের সেই পথ দেখাও যার মাধ্যমে সত্য এবং সততার সচেতার অনুসারীরা তোমাকে তালাশ করে এবং আমাদেরকে সেই পথ থেকে রক্ষা করো। যেই পথের চূড়ান্ত লক্ষ্য হল কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ, কিনা বা জাগতিক কামনা বাসনা। তাই আমাদের নিজেদের অঙ্গীকার রক্ষার চেষ্টা করে, বয়েতের যে অঙ্গীকার আছে তা রক্ষার চেষ্টা করতে হবে এবং প্রকৃত ইমানদারদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা থাকতে হবে। সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা সেই মহান নবীর মান্যকারী যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, ভালো মন্দের পার্থক্য আমাদেরকে বুঝিয়েছেন এবং শিখিয়েছেন। এরপর আবার যদি আমরা বস্তুবাদিতায় সামাজিক প্রথা বা বৃথা কাজের যে বেড়ি তা সেই বেড়ি যদি আমরা পরিধান করি তাহলে ইবাদত হবে না আর নূর বা আলো থেকে অংশ পাব না। কোরআনে করিমে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িথ ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অর্থাৎ সে রসুল নেক কর্মের নির্দেশ দেয় এবং তাদের মন্দ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র বস্তু তাদের জন্য হালাল আখ্যা দেয় যা তার উপর ইমান আনে এবং নাপাক বস্তুকে হারাম আখ্যা দেয় তাদের জন্য এবং তাদের বোঝা এবং বেড়ি খুলে ফেলে দেন তাদের ঘাড় থেকে। পূর্বের জাতিসমূহ যে সময় গলায় যে সমস্ত বেড়ি ছিল, যে সমস্যায় তারা লিপ্ত ছিল, ধর্মকে ছেড়ে দিয়ে তারা যে সমস্ত কুপ্রথায় নিমজ্জিত ছিল ইহুদি খ্রিস্টান, এখন সেই সমস্ত কথা কিছু মুসলমানের ভিতর সৃষ্টি হচ্ছে। যদি আমাদের ভিতরও তাই সৃষ্টি হয়, তাই অনুপ্রবেশ করে, তাহলে কিভাবে দাবি করা সম্ভব হতে পারে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর দায়িত্ব ধার্য করেছে। তাই এই বেড়ি আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, গলা থেকে খুলে ফেলতে হবে। তাই এই কথা সবসময় দৃষ্টিতে রাখবেন, স্মৃতি করে জাগ্রত রাখবেন যে আমরা সেই নবীর উপর ইমান এনেছে যিনি আমাদের জন্য হালাল হারামের পার্থক্য স্পষ্ট করে ধর্ম সম্পর্কে ধর্মের যে ধর্ম সম্পর্কিত যে বেড়ি আমাদের ঘরে ছিল তা খুলেছেন, খুলে ফেলে দিয়েছেন। কিন্তু আমি যে বলেছি যে মুসলমানদের দুর্ভাগ্য, স্পষ্ট দিক নির্দেশনা সত্ত্বেও অনেক বেড়ি তারা পরে রেখেছে নিজেদের ঘরে, কিন্তু আমরা যারা আহমদি, যারা হযরত মসীহ মওউদ এর হাতে বয়াতের অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের পর আমরা এই বিষয়কে পুনরায় নতুন করে আমরা শিখেছি যে এই বেড়ি কিভাবে খুলতে হবে, কিভাবে ছুঁড়ে ফেলতে হবে। খোদার এহসান, খোদার অনুগ্রহ যে আমরা কবর পূজা করি না, কবরের সাজদা থেকে আমরা মুক্ত, আমরা পীর পূজা থেকে মোটের উপর আল্লাহ তাআলার ফজলে দূরে আছি। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে, আমরা সামাজিক যে ভ্রান্ত কুপ্রথা আছে তা থেকে মুক্ত, কিন্তু কিছু বিষয় অনুপ্রবেশ করছে। যে আমি বলেছি, আমরা যদি অসাবধানতার সাথে এক্ষেত্রে এগিয়ে যেতে থাকি, তাহলে এই বেড়ি পুনরায় আমাদের এই বেড়িতে আমরা আবার আবদ্ধ হব, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের ঘর থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যে বেড়ি পুনরায় এই যুগে মসীহ মওউদ খুলে ফেলার আমাদের নসিহত করেছেন, যদি আমরা এই কথা না মানে ধর্ম থেকে দূরে ছিটকে পড়ব, আর পরিস্থিতি যদি এমন হয় তাহলে জামাত থেকে আমরা বহিষ্কৃত হব। কেননা জামাতের ভিতর শুধু সেই থাকবে, সেই চিমটে থাকবে যে নূর বা আলো থেকে অংশ পায়, যে আল্লাহ রসুল এবং তার কিতাব থেকে যে অংশ পায়, শুধু সেই জামাতের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে বা জামাতবদ্ধ থাকতে পারে। যে আল্লাহ তার রসুলের শিক্ষা এবং কিতাব থেকে অংশ পাচ্ছে না, সে আলোরও অংশ পাচ্ছে না, যে আলো থেকে আলো পাওয়ার চেষ্টা করছে না, সে ইমান থেকে দূরে সরে পড়ছে। তো এটি এক ধরনের চক্র যা চলছে, ঘুরছে। তার সবসময় আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলো ছিলেন, আকাশ থেকে কামেল নূর তার উপর নাজেল হয়েছে। তিনি দোয়া করেন যে হে আল্লাহ, আমার হৃদয় এবং আমার অন্যান্য অঙ্গে তুমি অঙ্গকে আলোকিত করো। এই দোয়া আসলে আমাদেরকে শেখানো হয়েছে যে প্রতিটি মুহূর্ত নিজেদের চিন্তা ভাবনা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ ও নিজের চিন্তাধারা, নিজের মস্তিষ্ক, শরীরের প্রতিটি অঙ্গকে আল্লাহর শিক্ষার অধীনস্থ করো এবং এর জন্য দোয়া করো এবং এর আলোকে, শিক্ষার আলোকে আলোকিত হওয়ার চেষ্টা করো, যেন তোমার মস্তিষ্কের চিন্তা ভাবনা পবিত্র হয়, তোমার কর্ম যেন পূত হয়, পাক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা ঈমানকে দৃঢ় করতে পারি নিজেদের, আল্লাহ এবং রাসূলের শিক্ষার উপর যেন আমরা প্রতিষ্ঠিত হই, সমস্ত কুপ্রথা কে আমরা এড়িয়ে চলতে পারি, জাগতিক কামনা বাসনা, জুলুম এবং অন্যায় থেকে যেন আমরা দূরে থাকি। খোদা তাআলা এবং খোদার নূর বা জ্যোতি আলো থেকে সব যেন অংশ পাই, দুর্ভাগ্য যেন আমাদেরকে এ থেকে বঞ্চিত না করে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ